الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون
يا ولو হে যারা ইমান এনেছ, তোমাদের জন্য রোজা সেভাবে বিধিবদ্ধ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এই আয়াতে আল্লাহ তাআলা এমন একটি কথার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন যা আমাদের ইহ এবং পরকালকে সুনিশ্চিত করে, আর সেই বিষয়টি হল লাআল্লাকুম তাত্তাকুন। সুতরাং রোজা যে আবশ্যক করা হয়েছে তা এ দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয় যে পূর্ববর্তী ধর্মগুলোতেও তা আবশ্যক ছিল, বরং রোজার গুরুত্ব তোমাদের তাকওয়া অবলম্বনের দৃষ্টিকোণ থেকে, যেন তোমরা পাপ এড়িয়ে চলতে পারো, যেন তোমরা পাপ বর্জন করতে পারো। রোজা কি? রোজা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য এক মাস সেসব বৈধ কার্যকলাপ থেকে নিজেকে বিরত রাখা যার সাধারণ অবস্থায় অনুমতি রয়েছে। সুতরাং এ মাসে মানুষ যখন আল্লাহর সন্তুষ্টির জন্য বৈধ কার্যকলাপ থেকে বিরত থাকার চেষ্টা করে, তখন তো এটি ভাবাই যায় না যে সে অবৈধ কার্যকলাপ এবং পাপে লিপ্ত হবে। এই চেতনা এবং প্রেরণায় সমৃদ্ধ হয়ে যদি কেউ রোজা না রাখে যে আমি এই দিনগুলো খোদার সন্তুষ্টিকে অগ্রগণ্য করে অতিবাহিত করব এবং প্রত্যেক সেই কথা থেকে বিরত থাকব যা থেকে বিরত থাকার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আর প্রত্যেক সেই কাজ করতে হবে যা করার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, যদি এই চেতনা এই প্রেরণা দৃষ্টিতে না থাকে আমাদের সামনে সব সময় না থাকে, তা আর এই অনুসারে যদি জীবনযাপনের চেষ্টা করা না হয় তাহলে এই রোজা অর্থহীন নিরর্থক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেবল ক্ষুধার্ত রাখার আল্লাহর কোনো প্রয়োজন নেই, রোজার প্রকৃত উদ্দেশ্য হলো তাকওয়ার ক্ষেত্রে তোমাদের উন্নতি করা। প্রশিক্ষণের বা তরবিয়তের এক মাস আল্লাহ তাআলা দিয়েছেন, এতে তাকওয়ার মানকে নিজের তাকওয়ার মানকে উন্নত করো। এই তাকওয়া তোমাদের পুণ্যের মানকে উন্নত করবে, তোমাদের স্থায়ী পুণ্যের উপরও প্রতিষ্ঠিত করবে, আর খোদার নৈকট্যের সৌগাতও দেবে, একই সাথে অতীতের পাপও মোচন হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা ইমানের চেতনায় সমৃদ্ধ হয়ে রাখে এবং আত্মপ্রেরণার চেতনা নিয়ে রাখে, আত্মসংশোধনের চেতনা নিয়ে রাখে, তার অতীতের পাপ ক্ষমা করে দেয়া হবে। অতীতের পাপ যদি মোচন হয়, ক্ষমা করে দেয়া হয়, আর তাকওয়া অবলম্বনের পর মানুষ যদি এর উপর প্রতিষ্ঠিত হয়, তাহলে এমন মানুষ অবশ্যই রমজান অতিবাহিত করার যে উদ্দেশ্য এবং লক্ষ্য আছে সেক্ষেত্রে সাফল্য লাভ করেছে এবং বরং সে জীবনের উদ্দেশ্য সে অর্জন করেছে। তাকওয়ার যে উপকারিতা এবং কল্যাণ কোরআনে যা উল্লেখিত আছে, যা আল্লাহ তাআলা স্বয়ং উল্লেখ করেছেন, তা হল ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তুফলিহুন। হে বুদ্ধিমানরা, খোদার তাকওয়া অবলম্বন করো যেন তোমরা সাফল্য অর্জন করতে পারো, সফল কাম হতে পারো। সুতরাং কে এমন হবে যে সাফল্য চায় না? ইহ জাগতিক সাফল্য এখানেই থেকে যাবে। প্রকৃত সফলতা সেটি যা পৃথিবীর সফলতা আর পারলৌকিক সফলতাও তা বয়ে আনে, তা হল আল্লাহ তাআলা বলছেন যে শোনো, তা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হলেই লাভ হতে পারে। আজকে এখানে ধর্মের নামে নামধারী আলেমরা মুসলমানদের হাতে এমন কাজ করাচ্ছে যা সম্পূর্ণভাবে খোদার ইচ্ছা পরিপন্থী এবং তাকওয়া বিবর্জিত। সেখানে আহমদেরা পরম সৌভাগ্যবান যে তারা যুগ ইমাম এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিবেদিত প্রাণ প্রেমিককে মানার সৌভাগ্য লাভ করেছে, যিনি আমাদেরকে ইসলামী শিক্ষার প্রতিটি সূক্ষ্ম দিক সম্পর্কে অবহিত করেছেন। তাকওয়া কি আর তাকওয়া কোন কোন বিষয়ের মাধ্যমে অর্জিত হতে পারে, জামাতের সভ্য সদস্যদের কাছে মসিমদের কি প্রত্যাশা, এসব বিষয়ে বোঝার জন্য এবং জানার জন্য আজকে মসিমদের কিছু উদ্ধৃতি আমি নির্বাচন করেছি যা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এগুলো সেই পথের দিশারি কথা যা আমাদের ইমানে দৃঢ় করে তাকওয়ায় উন্নত করে, আর যেই তরবিয়তের এবং প্রশিক্ষণের মাস আমরা অতিবাহিত করছি তাকওয়া অর্জনের জন্য, তা এর জন্য কর্মপন্থা নির্ধারণ করে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাকওয়া কোন সামান্য বিষয় নয়, এর মাধ্যমে সেই সব শয়তানের মোকাবেলা করতে হয় যে মানুষের প্রতিটি অভ্যন্তরীণ শক্তি এবং সামর্থ্যের উপর ছেয়ে আছে। এইসব শক্তি অবাধ্য প্রবৃত্তির প্রাধান্যের সময় মানুষের ভিতর শয়তানি অর্থাৎ পাপের প্ররোচনা দাতা যে সমস্ত শক্তি রয়েছে, যে সমস্ত চিন্তাধারা মানুষকে পাপের দিকে পরিচালিত করে এবং পুণ্য থেকে বিরত রাখে, তা মানুষের অভ্যন্তরীণ শয়তানি। তিনি বলেন, এসব শক্তি এবং বৃত্তি যদি সংশোধন না হয়, তোমাদের মাঝে অবাধ্য প্রবৃত্তি রূপী যে শয়তান রয়েছে, যদি এসবের সংশোধন না করো বা এর যদি সংশোধন না হয় তাহলে কি হবে, এর ফলে তা মানুষকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করবে। তিনি বলেন, জ্ঞান এবং বুদ্ধির অন্যায় ব্যবহারের ফলে মানুষ শয়তান হয়ে যায়। জ্ঞান খুব ভালো জিনিস, বুদ্ধি মানুষ যদি বুদ্ধিমান হয় অনেক মহান কাজ করতে পারে, কিন্তু যদি এই জ্ঞান এবং মানুষের বুদ্ধি যা নিয়ে মানুষ অহংকার আরম্ভ করে, এগুলোকে অন্যায় কাজে ব্যবহার করে বা পুণ্যের মোকাবেলায় বা প্রতিদ্বন্দ্বিতায় যদি এসবকে দাঁড় করায়, তাহলে তা শয়তান হয়ে যায়। তিনি বলেন যে মুত্তাকি বা খোদাভীরু মানুষের কাজ হল এর এবং অন্যান্য এমন শক্তি বৃত্তিকে ভারসাম্য পূর্ণ করে তোলা। জ্ঞান বুদ্ধি এবং অন্যান্য যোগ্যতা শক্তি সামর্থ্য শক্তিবৃত্তি আল্লাহ যা দিয়েছেন তা যথাযথ স্থানে ব্যবহার করা হলই মুত্তাকির সত্যিকার কাজ। অথবা সঠিক স্থানে যদি ব্যবহার না হয় তাহলে এসব বিষয়ই মানুষের ক্ষতি করে, আল্লাহ থেকে দূরে ঠেলে দেয়, শয়তানের নিকটতর করে। আরেক জায়গায় তিনি বলেন, তাকওয়ার বিষয়টি অতীব সূক্ষ্ম, তা হস্তগত বা অর্জনের চেষ্টা করো, আল্লাহর মাহাত্ম্য হৃদয়ে স্থান দাও, যার কাজে বা কর্মে সামান্যতম লোক দেখানোর উপকরণ থাকে আল্লাহ তার কর্মকে উঠিয়ে তার মুখে ছুড়ে মারেন। কোন কাজে বা কর্মে যেন লোক দেখানো বা কৃত্রিমতা যেন না থাকে, যদি তা হয় তাহলে সেই কাজ আল্লাহর জন্য হয় না, সেটি ইবাদত হোক বা কোরআনের তেলাওয়াতই হোক বা রোজা হোক বা অন্য কোন পুণ্যই হোক না কেন, তিনি বলেন মুত্তাকি হওয়া কঠিন বিষয়। দৃষ্টান্ত স্বরূপ যদি তোমাকে কেউ বলে যে তুমি কলম চুরি করেছ, তুমি রাগ কেন করো? কেউ যদি বলে আমার কলম এখানে পড়েছিল, তুমি তা চুরি করেছ, তখন এটি শুনে তুমি খেপে উঠো কেন? তোমার অন্যায় থেকে বিরত থাকা সম্পূর্ণভাবে খোদার সন্তুষ্টির জন্য হয়ে থাকে। যদি তাকওয়া থাকে, পুণ্য থাকে, তাহলে রাগ ক্রোধ থেকে আল্লাহর খাতিরে বিরত থাকা উচিত। তুচ্ছাতি তুচ্ছ কারণে আমিত্বের দাসত্ব করো না, বরং তোমার আমল বা কর্মকে খোদার সন্তুষ্টির অধীনস্থ করো। তিনি বলেন রাগার কারণ হল তুমি তুমি সত্যের উপর নও, অর্থাৎ তোমার আসল উদ্দেশ্য খোদার সন্তুষ্টি ছিল না, বরং তুমি তোমার অহমিকার দাসত্ব করছো। যতক্ষণ মানুষের জীবনে অগণিত মৃত্যু না আসবে, সে মুত্তাকি হতে পারে না। তিনি বলেন মুজিজা নিদর্শন এবং এলহাম ও তাকওয়ারই বিভিন্ন শাখা প্রশাখা, আসল বিষয় হল তাকওয়া। কেউ যদি বলে যে আমার প্রতি এলহাম হয়, আমি নিদর্শন দেখিয়ে থাকি, তাকওয়ার কারণে একটি অতিরিক্ত দিক, আসল বিষয় হল তাকওয়া, তাই এলহাম এবং রোয়ার পিছনে ছুটবে না, বরং তাকওয়ার তাকওয়া অর্জনের চেষ্টা করো। যে মুত্তাকি হয়ে থাকে তারই এলহাম সঠিক। যদি তাকওয়া বা খোদাভীতি খোদাভীরুত না থাকে, তাহলে এলহামও নির্ভরযোগ্য নয়, এতে শয়তানের ভূমিকা থাকতে পারে। কারো তাকওয়া এলহাম লাভ করে দৃষ্টিকোণ থেকে যাচাই করো না। এটি মনে করেন বড় নেক, বড় মুত্তাকি, দিব্যদর্শন দেখে এই দৃষ্টিকোণ থেকে দেখবে না, বরং তার এলহামকে যাচাই করবে তার তাকওয়ার মাপকাঠিতে। যদি সেসব এলহাম এবং সেসব এলহাম সঠিক কিনা, সত্য কিনা তা যাচাই করতে হলে দেখো তার মাঝে তাকওয়া আছে কিনা। অনেক বিষয় ছোট ছোট হয়ে থাকে। একটি দৃষ্টান্ত তিনি দিয়েছেন যে কেউ যদি বলে যে তুমি আমার এই জিনিস চুরি করেছ, এটি শুনে রেগে যাওয়া, খেপে যাওয়া, নিজের অধিকারের জন্য অন্যের ক্ষতি করা ঠিক নয়। এই বিষয়গুলো হলো, এই বিষয়গুলো মেনে চলা হলো তাকওয়া। যদি এসব না থাকে, তাহলে কেউ লক্ষ্যবোধ না কেন যে আমি সত্য স্বপ্ন দেখি, আমার দিব্য দর্শনের অভিজ্ঞতা আছে, এমন এই কথাগুলো সবই ভ্রান্ত বা মিথ্যা। চতুর্দিক থেকে চোখ বন্ধ করে তাকওয়ার ফলক মাইল ফলক অতিক্রম করো, নবীদের আদর্শ অনুকরণ করো। যত নবী এসেছেন সবার উদ্দেশ্য একটি ছিল, তা হল তাকওয়ার পথ দেখানো এবং শেখানো। ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, কিন্তু কোরআন শরীফ তাকওয়ার সূক্ষ্ম পথ পথের দিশা দিয়েছে। নবীর পরাকাষ্ঠা উম্মতের পরাকাষ্ঠার দাবি রাখে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু খাতামান নবীন ছিলেন, তাই তাঁর পবিত্র সত্তায় নবুয়তের পরাকাষ্ঠা পরম মার্গে উপনীত হয়েছে। নবুয়তের পরাকাষ্ঠা পররূপ ধারণ করার পরেই নবুয়তের সমাপ্তি ঘটেছে। যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চায় এবং নিদর্শন দেখতে চায় আর অলৌকিক ভাবে দেখতে চায়, তার জন্য আবশ্যক হবে নিজের জীবনকে অলৌকিক করে তোলা। অতএব এই বিপ্লব আমাদের মাঝে আনয়ন করতে হবে। মহানবী সাল্লাল্লাহু ইসলামকে আমরা মান্যকারী এবং তার উম্মত ভুক্ত যদি হয়ে থাকি, তাহলে তিনি আমাদের জন্য উত্তম আদর্শ। তার উত্তম আদর্শ অনুকরণ করা আবশ্যক, এর জন্য আল্লাহর সাথে সম্পর্ক আবশ্যক এবং প্রকৃত তাকওয়া সৃষ্টি হওয়া আবশ্যক। পুনরায় সকল পুণ্যের মূল হল তাকওয়া। এই বিষয়ের উপর আলোকপাত করতে গিয়ে তিনি বলেন যে তাকওয়া অবলম্বন করো, তাকওয়া সবকিছুর মূল। তাকওয়া শব্দের অর্থ হল প্রতিটি সুখ্যাতি সূক্ষ্ম পাপের বিচরণ স্থল এড়িয়ে চলা। তাকওয়া তাকওয়া হল যে বিষয়ে সন্দেহ হয় যে এটি পাপে পর্যবসিত হতে পারে, তাও এড়িয়ে চলো। বাহ্যিক পাপ নয়, বরং যদি সন্দেহ থাকে যে এর ফলে পাপ একটি পাপে পর্যবসিত হতে পারে, তাহলে তা এড়িয়ে চলে। তেটিমল হৃদয়ের দৃষ্টান্ত হলো একটি বড় নহরের মতো, যা থেকে ছোট ছোট নালা বের হয়। ছোট নহরকে বলা হয় নালা, পাঞ্জাবিতে বলা হয় সুয়া। হৃদয়ের নহর থেকেও ছোট ছোট নালা বয়ে যায়, যেমন জিহ্বা, হাত, এসবের। তিনি বলেন হৃদয়ের নহর থেকেও ছোট ছোট নহর প্রবাহিত হয়, যেমন জিহ্বা ইত্যাদি। যদি ছোট নহর বা নালা, পানি যদি নোংরা হয় এবং ময়লা হয়, তাহলে অনুমান করা হয় যে বড় নহরের পানিও দূষিত। সুতরাং যদি দেখো যে কারো জিহ্বা বা হাত পায়ের কোন অংশ পবিত্র, তাহলে ধরে নিতে পারো যে তার হৃদয়। এবং যদি কারো মুখ নোংরা হয়, রোজা রাখা সত্ত্বেও ঝগড়া বিবাদ এবং গালমন্দ থেকে বিরত না হয়, বা তার হাতে যদি অন্যায় কাজ সাধিত হয়, তাহলে ধরে নিতে পারো যে তার হৃদয় পরিচ্ছন্ন নয় এবং সে তাকওয়া থেকে দূরে। জীবন দিনহীন ভাবে অতিবাহিত করা উচিত, এই বিষয়ের প্রতি আলোকপাত করতে গিয়ে তিনি বলেন যে তাকওয়া শীলদের জন্য শর্ত হল তারা যেন নিজেদের জীবন দিনহীন ভাবে অতিবাহিত করে। এটি তাকওয়ারই একটি শাখা, যার মাধ্যমে অন্যায় ক্রোধের আমাদের মোকাবেলা করতে হবে, অনর্থক রাগ এবং ক্রোধের মোকাবেলা করতে হবে। রাগ এবং ক্রোধ যদি সঠিক এবং যথাস্থানে প্রকাশ করা হয় তা বৈধ, কিন্তু অবৈধ রাগ ক্রোধ, ছোট ছোট বিষয়ে রাগ করা, ঝগড়া বিবাদ থেকে বিরত থাকো, বড় বড় তত্ত্বজ্ঞানী এবং সত্যবাদীদের জন্য কঠিন গন্তব্য হল ক্রোধ এবং রাগ এড়িয়ে চলা। সবচেয়ে কঠিন কাজ হল রাগ এবং ক্রোধ থেকে বিরত থাকা, আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণ করা। আত্মশ্লাঘা এবং আত্মম্ভরিতা রাগ থেকেই উদ্ভূত হয়। অনুরূপভাবে কখনো রাগ এবং ক্রোধ আত্মশ্লাঘা এবং আত্মম্ভরিতায় পর্যবসিত হয়। আর রাগও এজন্য হয়, মানুষের মাঝে অহংকার রয়েছে, নিজেকে মনে করে কিছু একটা হনুরে বিনয় নেই। ঘর থেকে আরম্ভ করে সর্বোচ্চ স্তরে এই রাগেই নৈরাজ্য সৃষ্টি করে রেখেছে। আজ রাগ তখন ধরবে যখন মানুষ নিজেকে অন্যের উপর প্রাধান্য দেয়। তিনি বলেন, আমি চাই না যে আমার জামাতের সদস্যরা পরস্পর একে অন্যের চেয়ে নিজেদের বড় বা ছোট মনে করবে, বা একে অন্যের উপর গর্ব করবে, বা অন্যদের তুচ্ছতাচ্ছল্য দৃষ্টিতে দেখবে। আল্লাহ জানেন বড় কে আর ছোট কে। এটি এক প্রকার তাচ্ছিল্য করা বই কি, যার ভিতরে এই অভ্যাস আছে, তার এই অভ্যাস আশঙ্কা রয়েছে যে বীজের মতো অঙ্কুরিত হয়ে তার যেন ধ্বংস ডেকে আনতে পারে। কাউকে যদি তুচ্ছ মনে করো, ছোট মনে করো, হেয় মনে করো, কাউকে যদি হাসি ঠাট্টা করো এবং হেয় দৃষ্টিতে দেখো, এসব বিষয়গুলো তাচ্ছিল্য বই কি। আর এই বীজ যদি হৃদয়ে দানা বাঁধে, তাহলে সেটি অঙ্কুরিত হয় আর মহিরূহে পরিণত হয় আর মানুষকে ধ্বংস করে। তিনি বলেন, এটি পরিহার করো। তিনি বলেন, অনেকেই বড়দের সাথে সাক্ষাতে পরম বিনয় প্রদর্শন করে, কিন্তু বড় সে যে দীনহীনদের কথা দীনতার সাথে শুনে তাদের মন জয় করে এবং তাদের কথাকে সম্মান করে, ব্যঙ্গ বা উপহাসমূলক কোন কথা উচ্চারণ করবে না, যার ফলে কেউ দুঃখ পেতে পারে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল যালিমুন। তোমরা পরস্পরের বিদ্রুপাত্মক নাম রাখবে না, এটি দুরাচারী, অনাচারী এবং পাপাচারীদেরই কাজ। এইভাবে কারো ব্যঙ্গাত্মক বা উপহাসমূলক কোন নাম রাখা এমন কাজ তারা করে যারা ধর্ম থেকে বিচ্যুত, সঠিক পথ থেকে বিচ্যুত। ফাজের তারা যারা সঠিক পথ ছেড়ে দেয়, মিথ্যাবাদী, পাপাচারী, দুশ্চরিত্র, আনুগত্যের গণ্ডি থেকে বহিষ্কৃত, এমন মানুষকেই বলা হয় ফাজের। যে ব্যক্তি কারো এমন ব্যঙ্গাত্মক নাম রাখে সে ততক্ষণ মরবে না যতক্ষণ স্বয়ং এমন পরিস্থিতির সম্মুখীন না হয়। ভাইদেরকে তুচ্ছ মনে করবে না। যেখানে সবাই একই প্রশ্রবণ থেকে পান করছে, কে জানে কার ভাগ্যে বেশি পানি রয়েছে। কোন জাগতিক নীতির ভিত্তিতে কেউ সম্মানিত হতে পারে না। আল্লাহর দৃষ্টিতে বড় সে যে মুত্তাকি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহ আলিমুন খাবির। মুত্তাকি কে এ বিষয়ে আলোকপাত করতে গিয়ে তিনি বলেন যে আল্লাহ তাআলার পবিত্র কোরআনের দৃষ্টিকোণে মুত্তাকি সে যে নম্রতা এবং দীনতার মাঝে জীবন যাপন করে, সে অহংকার সূচক কথা বলে না। তাদের আলোচনা এমন হয় যেভাবে ছোট ব্যক্তি, কোন ছোট কোন অল্প কম বয়স্ক ব্যক্তি জ্যেষ্ঠদের সাথে কথা বলে, যেভাবে এক বালক বয়স্ক ব্যক্তির সাথে বা দরিদ্র যেভাবে ধনীর সাথে কথা বলে সেভাবে কথা বলে। বড় এবং দরিদ্র হওয়া সত্ত্বেও তাদের বৈশিষ্ট্য হলো তারা পরম বিনয়ের সাথে কথা বলে। আমাদের সর্বাবস্থায় সে কাজ করা উচিত যার মাঝে আমাদের সাফল্য নিহিত। আল্লাহ তাআলা কারো ঠিকানেননি, তিনি তাকওয়া চান। যে তাকওয়া অবলম্বন করবে সে মহান মর্যাদায় উপনীত হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে কেউ উত্তরাধিকার সূত্রে সম্মান লাভ করেন না। যদিও আমাদের বিশ্বাস রয়েছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত পিতা আবদুল্লাহ পৌত্তলিক ছিলেন না, কিন্তু তিনি নবুয়ত তো দিয়ে যাননি। এটি খোদার কৃপা ছিল, সেই সকল নিষ্ঠার কারণে যা তার প্রকৃতির অংশ ছিল, এটি ফজল এবং কৃপাকে আকর্ষণ করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যিনি নবীকুল পিতা ছিলেন, তিনি তার নিষ্ঠা এবং তাকওয়ার কল্যাণে পুত্রকে উৎসর্গ করতে দ্বিধা করেননি, যে স্বয়ং আগুনে নিক্ষিপ্ত হয়েছেন। আমাদের নেতা এবং মনিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষ্ঠা এবং বিশ্বস্ততা দেখুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল প্রকার নোংরা অপবিত্র আন্দোলনের মোকাবেলা করেছেন, সকল বিভিন্ন প্রকার সমস্যা এবং কষ্ট সহ্য করেছেন, কিন্তু ভ্রক্ষেপ করেননি। এই নিষ্ঠা এবং বিশ্বস্ততাই ছিল যে কারণে আল্লাহ তাআলা কৃপা করেছেন। সুতরাং এই হল মহান আদর্শ যা আমাদের জন্য অনুকরণীয়। এরপর সত্যিকার অন্তর্দৃষ্টি এবং বুদ্ধি কিভাবে অর্জন করা যায় সেই সম্পর্কে তিনি বলেন, সত্যিকার অন্তর্দৃষ্টি এবং প্রকৃত বুদ্ধি খোদার দিকে দৃষ্টি নিবদ্ধ করা ছাড়া অর্জন হতেই পারে না। এ কারণেই তো বলা হয়েছে যে মোমেনের অন্তর্দৃষ্টিকে ভয় করো, কেননা সে খোদা তালার জ্যোতিতে দেখে। সত্যিকার অন্তর্দৃষ্টি এবং সত্যিকার বুদ্ধি ও মেধা যতক্ষণ তাকওয়া না থাকবে অর্জন হওয়া সম্ভব নয়। তিনি বলেন, যদি তোমরা সফল হতে চাও তাহলে বুদ্ধি বিবেক খাটাও, চিন্তা করো, ভাবো। চিন্তা এবং প্রণিধানের উপর কোরআনে বারবার তাকিদি নির্দেশ রয়েছে। একদিকে কোন ব্যক্তি যদি নিজের জ্ঞান এবং বুদ্ধিকে ভ্রান্তভাবে ব্যবহার করে তার জন্য ধ্বংস ডেকে আনার পরে আল্লাহ তাআলা বলছেন, বিবেক খাটাও, বুদ্ধি খাটাও, জ্ঞানকে কাজে লাগাও, চিন্তা প্রণিধান করো। তিনি এ সম্পর্কে বলছেন যে কোরআনে বারবার এ সম্পর্কে তাকিদি নির্দেশ রয়েছে। কোরআন এবং আল্লাহর কিতাব সম্পর্কে চিন্তা করো, তা পড়ো, এর গুপ্ত অপ্রকাশিত বিষয়াদি জানার চেষ্টা করো, অনুবাদ পড়ো, তাফসীর পড়ো। রমজান মাসে কোরআনের তেলাওয়াত করা হয়, সেদিকে মনোযোগ দাও এবং পবিত্র আর প্রকৃতির অধিকারী হয়ে যাও, হৃদয় যদি তোমাদের পবিত্র হয়ে যায়, আর বিবেক বুদ্ধি যদি খাটাও, তাকওয়ার সূক্ষ্ম পদগুলো যদি অনুসরণ করো, তাহলে এই উভয়ের যোগসূত্রের মাধ্যমে সেই বিষয় সৃষ্টি হবে যে রাব্বানা মা খালাকতাহা আদা বাতালা সুবহানাকা ফাকিনা আদা বা নার। এই দোয়া তোমাদের হৃদয় থেকে তখন উদ্ভূত হবে, তখন বুঝতে পারবে যে সৃষ্টি বৃথা নয়, বরং সত্যিকার স্রষ্টার সত্যতা এবং অস্তিত্বের প্রমাণ বহন করে। যেন বিভিন্ন প্রকার ধর্মের জন্য সহায়ক বিভিন্ন জ্ঞান ও প্রযুক্তি সামনে আসে। একদিকে জ্ঞান এবং বুদ্ধি মানুষকে খোদা থেকে দূরে ঠেলে দিচ্ছে আধুনিক যুগের লোকদেরকে, অপরদিকে আল্লাহ তাআলা বলছেন যে জ্ঞান এবং মেধা বুদ্ধিকে যদি কাজে লাগাও, আল্লাহর পবিত্র সত্তা সত্তাকে জানতে পারবে, আল্লাহ সৃষ্টি সম্পর্কে জ্ঞান অর্জন হবে। আজকাল মানুষ বলে যে খোদা নেই, খোদাকে দেখে না তারা, এ কারণে যে তাদের ধর্মের চোখ অন্ধ, নিজেদের বুদ্ধি আর মেধাকে কেবল জাগতিক মাপকাঠিতে যাচাই করে, দৃষ্টি কেবল দুনিয়ার প্রতি, বস্তু জগতের প্রতি, ধর্ম থেকে বিচ্যুত হয়েছে এই জন্য যে তাদের ধর্ম হয়ে গেছে সেকেলে এবং পুরনো। খোদার ঐশী দিক নির্দেশনা আর তাদের লাভ হয় না, তাই এ সম্পর্কে চিন্তা করা বা এই ক্ষেত্রে বিবেক বুদ্ধিকে কাজে লাগানো তাদের জন্য সম্ভব নয়। আমাদের জন্য ধর্মীয় গ্রন্থ হল পবিত্র কোরআন, তা চিরকালের জন্য জ্ঞান এবং তত্ত্বের ভাণ্ডার। কোরআন সম্পর্কে চিন্তা এবং প্রণিধান তাকওয়া মানুষকে উন্নত করে, খোদার সৃষ্টির প্রতি দৃষ্টি আকর্ষণ করে। মানুষ তাকওয়ার ক্ষেত্রে যখন উন্নতি করে, তখন আল্লাহ তাআলাকে দেখে। তাকওয়া খোদা দর্শনের আয়না, আল্লাহর পবিত্র সত্তা। প্রণিধানকারীদের তাকওয়ায় যারা উন্নতি করে, তাদের তারা পাহাড়ের শিখরেও আল্লাহকে দেখে, আর উপত্যকায়ও, গভীর উপত্যকায় দেখে আল্লাহর সত্তাকে, নদী এবং সমুদ্রেও তারা দেখে, চন্দ্র এবং সূর্যেও দেখে, বিশ্ব জগতের বিভিন্ন গ্রহ নক্ষত্রে আল্লাহর সত্তাকে তারা খুঁজে পায়। একজন প্রকৃত মুমিন কেবল শুষ্ক যুক্তি এবং দর্শনের অন্ধ অনুকরণ করে না, বরং খোদার সাথে সম্পর্ক বন্ধন স্থাপন করে খোদার সত্তা থেকে সে আলো আলো লাভ করে। রোজার মাসে এই আলোর সন্ধান করাও আমাদের জন্য আবশ্যক, কারণ রমজানের উদ্দেশ্য হল জাগতিক বা বাহ্যিক খাবার কমিয়ে আধ্যাত্মিক খাবার সন্ধান করা, আর এই ক্ষেত্রে আমাদের উন্নতি করার চেষ্টা করা উচিত। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এই উদ্দেশ্যে বলেন যে আত্মশুদ্ধির চেষ্টা করা উচিত প্রত্যেক ব্যক্তির, নিজের নফসকে পবিত্র করার চেষ্টা করা উচিত, নিজের শক্তি বৃত্তি বা শক্তি সামর্থ্যকে পবিত্র করার চেষ্টা করা উচিত। যদি শক্তিবৃত্তি এবং সামর্থ্যের সঠিক ব্যবহার করতে হয়, তাহলে এর এসবকে পবিত্র করো, পরিচ্ছন্ন করো, আর এটি সেই তাকওয়া যা আল্লাহ তাআলা আমাদের কাছে চান। পুনরায় তিনি বলেন, যদি জামাতভুক্ত হয়ে থাকো, ইসলামের সেবা করতে চাও, তাহলে প্রথমে স্বয়ং তাকওয়া এবং পবিত্রতা অবলম্বন করো। শুধু কথার খই ফুটিয়ে ইসলামের সেবা সম্ভব নয়, বরং আমাদের তাকওয়া এবং পবিত্রতা অবলম্বন করা আবশ্যক। তিনি বলেন, আমি পুনরায় দৃষ্টি আকর্ষণ করছি বিষয়ের ধারাবাহিকতায় তিনি বলেন, আমি পুনরায় আসল বিষয়ের দিকে ফিরে আসছি, অর্থাৎ সাহাবেরু ওয়ারা আবেতু, যেভাবে শত্রুর মোকাবেলায় সীমান্তে ঘোড়া বাধা থাকা আবশ্যক হয়ে থাকে যেন শত্রু সীমান্ত অতিক্রম করতে না পারে, অনুরূপভাবে তোমরাও প্রস্তুত থাকো। সাহাবেরু এবং রাবেতুর তাফসিরে এসব কথা তিনি বলছেন, সীমান্তে ঘোড়া বাধা হয় শত্রু থেকে রক্ষা পাওয়ার জন্য, সৈন্য দাঁড় করানো হয় যেন শত্রু তোমাদের সীমান্তে প্রবেশ করতে না পারে, অনুরূপভাবে তোমরাও প্রস্তুত থাকো সৈন্যদের জন্য মতো, কোথাও শত্রু সীমান্ত অতিক্রম করে যেন ইসলামের ক্ষতি করতে না পারে। তিনি বলেন, পূর্বে আমি বলেছি যে যদি ইসলামের সমর্থন এবং ইসলামের সেবা করতে চাও, প্রথমে স্বয়ং তাকওয়া অবলম্বন করার পবিত্র হও, যার কল্যাণে তোমরা স্বয়ং খোদা তালার আশ্রয়ের এই দুর্ভেদ্য দুর্গে আসতে পারবে, এবং এর ফলে তোমরা সেবার সেই সম্মান এবং যোগ্যতা লাভ করবে, যার মাধ্যমে তোমরা খোদা তালার নিরাপত্তার দুর্ভেদ্য দুর্গে স্থান পেতে পারো, আর তোমরা এই খেদমতের সম্মান এবং যোগ্যতা লাভ করতে পারবে। খোদার নিরাপত্তার বেষ্টনীতে স্থান পেলে ইসলামের হেফাজতের খেদমতের যে সম্মান তা তোমরা লাভ করবে, এবং তোমরা যোগ্যতাও পেয়েছ বলে গণ্য হবে, কারণ তোমার তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। তোমরা দেখছ যে জাগতিক দিক থেকে মুসলমান কত দুর্বল, বিভিন্ন জাতি তাদেরকে ঘৃণা এবং তাচ্ছল্যের দৃষ্টিতে দেখে, যদি তোমাদের অভ্যন্তরীণ শক্তিও যদি হারিয়ে যায় বা দুর্বল হয়ে যায়, তাহলে ধ্বংস ধরে নিতে পারো, তোমরা নিজেদের এমন ভাবে পাক করো যেন পবিত্র শক্তি তাদের ধাবিত হয়, আর তারা যেন সীমান্তে বাধা ঘোরার মতো দৃঢ় এবং হেফাজতকারী হয়ে যায়। আল্লাহ তালার ফজল সবসময় মুত্তাকি এবং সরল প্রাণ লোকদের সাথে হয়ে থাকে, নিজেদের চরিত্র এবং রীতিনীতি এমন করোনা যার ফলে ইসলাম দুর্নাম হতে পারে, অপকর্মশীল এবং ইসলামের শিক্ষা যে সমস্ত মুসলমান অনুসরণ করে না, এর ফলে ইসলাম দুর্নাম হয়। কোন মুসলমান মদ পান করে আর কোন স্থানে গিয়ে বমি করে, গলায় পাগড়ি থাকে, গর্ত এবং নোংরা ড্রেনে পড়তে থাকে, পুলিশের জুতা খায়, হিন্দু এবং খ্রিস্টানরা তাকে দেখে হাসে, আর তার এমন শরীয়ত পরিপন্থী কাজ তারই ঠাট্টার কারণ হয় না, বরং পর্দার অন্তরালে এর প্রভাব পড়ে ইসলামের উপর, ইসলাম দুর্নাম হয় এর মাধ্যমে। আজকাল একটা ছোট দল হলেও কিছু সন্ত্রাসী বা অপকর্মশীল এমন রয়েছে, কেউ কথা বলে না যে এরা এদের সংখ্যা খুবই কম, তারা ইসলামকে দুর্নাম করে, ইসলামকে অভিযুক্ত করা হয় যে ইসলামের শিক্ষাই এমন, ইসলামের সাথে সম্পর্কের দাবিদার কোন ব্যক্তির আচার আচরণ বিরোধীদের বিরুদ্ধে অঙ্গুলি নির্দেশ করার সুযোগ দেয়। তিনি বলেন, এমন সংবাদ এবং জেলখানার রিপোর্ট পড়ে আমি মারাত্মকভাবে মর্মাহত হই, যখন আমি দেখি যে মুসলমানরা অপকর্মের কারণে এভাবে শাস্তিযোগ্য হয়েছে, আমার হৃদয়ে বেকল হয়ে যায়। এরা যারা সোজা বা সত্য ধর্মের মান্য করে, নিজেদের ভারসাম্যহীনতার কারণে শুধু নিজেরাই দুর্নাম হয় না, বরং ইসলামকে হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করে। তিনি বলেন, আমার কথার উদ্দেশ্য হল মুসলমানরা মুসলমান আখ্যায়িত হয়ে এমন নিষিদ্ধ কার্যকলাপে লিপ্ত হয় যা শুধু তাদেরকেই নয় বরং ইসলামকেও সন্দেহযুক্ত করে, তাই নিজেদের চালচরণ এবং আচার আচরণে এমন করো যেন অবিশ্বাসীরা তোমাদের সমালোচনার যেন সুযোগ না পায় যা সত্যিকার অর্থে ইসলামের উপরই বর্তায়। এরপর তাকওয়ার অনুষঙ্গ সম্পর্কে আলোকপাত করতে গিয়ে তিনি বলেন যে তাকওয়ার বহু অনুষঙ্গ রয়েছে, যেমন আত্মশ্লাঘা, আত্মভরিতা, অহংকার অর্থাৎ নিজের প্রশংসা করা, নিজের প্রজেকশন করা, তাকওয়া হলো আত্মশ্লাঘা, আত্মম্ভরিতা, অবৈধ সম্পদ এবং দুশ্চরিত্র এড়িয়ে চলা, অহংকার, আত্মশ্লাঘা, আত্মম্ভরিতা, অবৈধ সম্পদ ভক্ষণ থেকে বিরত থাকা, অনৈতিক কার্যকলাপ থেকে বিরত থাকা হল তাকওয়া। যে ব্যক্তি ভালো চারিত্রিক গুণাবলী প্রদর্শন করে শত্রু তার বন্ধু হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন যে ইতফা বিল্লাতি হিয়া আহসান। একটু চিন্তা করো, এই হেদায়েত কোন পথের দিশা দেয়? এর পেছনে আল্লাহর উদ্দেশ্য হল বিরোধী যদি গালিও দেয়, প্রত্যুত্তরে গালি দেওয়া উচিত না, বরং ধৈর্য ধারণ করা উচিত। এর ফলাফল যা হবে তা হল বিরোধী তোমার শ্রেষ্ঠত্বে বিশ্বাসী হয়ে নিজে লজ্জিত হবে, অনুশোচনা করবে, শাস্তি সে শাস্তির চেয়ে অনেক মহান হবে যা প্রতিশোধমূলক ভাবে তুমি তাকে দিতে পারো। এমনিতে সামান্য ব্যক্তিও এমন পদক্ষেপ নিতে পারে যা হত্যায় পর্যবসিত হতে পারে, কিন্তু মানবতা এবং তাকওয়ার দাবি এটি নয়। নৈতিক সৌন্দর্য এমন একটি বৈশিষ্ট্য যে চরম ক্ষতিকারী ব্যক্তির উপরও শত্রুর উপরে বড় ভালো প্রভাব পড়ে। কোন ব্যক্তি কত সুন্দর কথা বলেছেন যে মানুষের প্রতি সদয় হও, যেন পর যারা আছে, অপরিচিত বা বিজন যারা আছে, তারাও যেন তোমার স্বজন হয়ে যায়, আপনজন হয়ে যায়। মানুষকে পুণ্য এবং তাকওয়ার প্রতি মনোযোগী হওয়া উচিত। এ বিষয়ের উপর আলোকপাত করতে গিয়ে তিনি বলেন যে মানুষকে পুণ্য এবং তাকওয়ার প্রতি মনোযোগ দেওয়া উচিত আর পুণ্যের পথ অবলম্বন করা উচিত, তাহলেই কিছু কাজ হওয়া সম্ভব। ইন্নাল্লাহ লা ইগাইয়িরু মা বি কওমিন হাত্তা ইগাইয়িরু মা বি আনফুসিহিম। আল্লাহ তাআলা কোন জাতির অবস্থায় পরিবর্তন আনেন না যতক্ষণ সে জাতি নিজেদের অবস্থা পরিবর্তন না করবে। অনর্থক বাজে ধারণা পোষণ এবং তুল কালাম কাণ্ড করে বসা, এটি একান্ত বাজে কাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষের খোদার প্রতি দৃষ্টি নিবদ্ধ করা উচিত, নামাজ পড়া উচিত, যাকাত দেওয়া উচিত, অন্যের অধিকার খর্ব করা এবং অপকর্ম, নোংরা কর্ম থেকে বিরত থাকা। এটি প্রমাণিত সত্য যে অনেক সময় একমাত্র ব্যক্তির অপকর্ম পুরো ঘর এবং পুরো শহরের ধ্বংসে পর্যবসিত হয়। পাপ পরিহার করো, তা ধ্বংস ডেকে আনে। যদি তোমাদের প্রতিবেশী কুধারণা পোষণ করে, তাহলে তার কুধারণা দূরীভূত করার চেষ্টা করো এবং তাকে বোঝাও। মানুষ আর কতদিন ঔদাসীন্য প্রদর্শন করবে? তিনি বরং হাদিসে আছে, সমস্যা আসার পূর্বে যে দোয়া করা হয় সেটি গৃহীত হয়, কেননা ভয় ভীতির মুখে প্রত্যেক ব্যক্তি দোয়া করতে পারে, আল্লাহমুখী হতে পারে। সৌভাগ্যের বিষয় হল শান্তির সময় দোয়া করা, এদিকে আমাদের কর্ণপাত করা উচিত। পুনরায় তিনি বলেন যে আসল কথা হল তাকওয়ার প্রভাব এবং প্রতাপ অন্যদের উপরও পড়ে থাকে। আল্লাহ তাআলা মুত্তাকিদের কখনো ধ্বংস করেন না। আমি এক গ্রন্থে পড়েছি হযরত সৈয়দ আব্দুল কাদের সাহেব জেলানী রহমতুল্লাহ আলাইহি, যিনি অনেক বড় এক পুণ্যবান অতিবাহিত হয়েছেন। তিনি খুবই পবিত্র প্রকৃতির মানুষ ছিলেন। একদিন মাকে বলেন যে আমি দুনিয়ার প্রতি বিতশ্রদ্ধ কোন আধ্যাত্মিক নেতা সন্ধান করতে চাই, যিনি আমাকে প্রশান্তি এবং আধ্যাত্মিকতার পথ প্রদর্শন করবে। মা যখন দেখলেন যে সে এখন আর আমাদের কাজের নয়, তার কথা গ্রহণ করেন, বলেন ঠিক আছে তোমাকে বিদায় দিচ্ছি। এটি বলে ভিতরে যান, 80টি মুদ্রা যা তিনি জমা করেছিলেন নিয়ে আসেন। বলেন যে এই মুদ্রার শরীয়ত অনুসারে 40টি আশরাফি বা মুদ্রা তোমার, 40টি তোমার বড় ভাইয়ের, তাই 40টি আশরাফি প্রাপ্য অংশ হিসাবে আমি তোমাকে দিচ্ছি। এটি বলে সেই 40টি মুদ্রা তার বগলের নিচে কামিজে সেলাই করে রেখে দেন। বলেন যে নিরাপদ স্থানে গিয়ে তা বের করে নিও, প্রয়োজনে খরচ করো। হযরত সৈয়দ আব্দুল কাদের জিলানি সাহেব মাকে বলেন আমাকে কোন নসিহত করুন, আমি সফরে যাচ্ছি, কোন নসিহত করুন। মা বলেন হে আমার পুত্র, কখনো মিথ্যা বলবে না। এই হলো তোমার জন্য নসিহত, সবসময় স্মরণ রাখবে, এর ফলে প্রভূত কল্যাণের অধিকারী হবে। এতটা শুনে বিদায় নেন। দৈবক্রমে যা ঘটে তা হলো, যে জঙ্গল অতিক্রম করছিলেন সেই জঙ্গলে কিছু ডাকাত বা চোর থাকতো যারা মুসাফিরদের লুটপাট করত। দূর থেকে সৈয়দ আব্দুল কাদের জিলানির উপর তাদের চোখ পড়ে। কাছে এসে তারা এক কম্বল পরিহিত ফকির দেখে এক হাসি ঠাট্টার ছলে জিজ্ঞেস করে, তোমার কাছে কিছু আছে কিনা? তিনি মায়ের নসিহত শুনে এসেছিলেন যে মিথ্যা বলবে না। তাৎক্ষণিকভাবে উত্তর দেন যে হ্যাঁ, 40টি মুদ্রা আমার বগলের নিচে রয়েছে, যা আমার মা থলির মতো সিরিয়ে অর্থাৎ আমার জেবের আকারে সেখানে সেলাই করে দিয়েছেন। সেই চোর মনে করে যে ঠাট্টা করছে। দ্বিতীয় চোর যখন জিজ্ঞেস করে তাকে একই উত্তর দেন, এক কথায় প্রত্যেক চোরকে একই উত্তর দেন। তারা তাকে তাদের নেতা বা বড় চোরের কাছে নিয়ে যায়, যে বারবার বলছে তার কাছে এতটি মুদ্রা আছে। আমির বলে যে নেতা বলে তার কাপড় দেখো, তল্লাশির পর 40টি মুদ্রা হস্তগত হয়। এরা আশ্চর্য হয় যে অদ্ভুত মানুষ, এমন মানুষ তো আমরা কখনো দেখিনি। তাদের নেতা চোরদের নেতা জিজ্ঞেস করে যায়, কারণ কি যে তুমি এইভাবে তোমার পয়সার সন্ধান আমাদেরকে দিলে? তিনি বলেন, আমি আল্লাহর ধর্মের সন্ধানে বা জ্ঞানের সন্ধানে বেরিয়েছি। যাত্রার সময় মানসিয়ত করেছেন যে কখনো মিথ্যা বলবে না, এটি আমার প্রথম পরীক্ষা ছিল, তাই আমি কেন মিথ্যা বলবো? এটি শুনে সেই চোরদের নেতা কান্নায় ভেঙে পড়ে যে হায়, আমি একবারও আল্লাহ তাআলার নির্দেশ মানলাম না। চোরদের সম্বোধন করে বলে যে এই ব্যক্তির কথা এবং অবিচলতা আমার কার্যকলাপ সাঙ্গ করেছে, তোমাদের সাথে আমি থাকতে পারি না, তওবা করছি। তার কথা বলার পর বাকি চোররাও তওবা করে। এ কথা আমাদের আত্মজিজ্ঞাসার প্রতি মনোযোগ নিবদ্ধ করে। আমরাও হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে মেনেছি এই জন্য যে ধর্ম বিকারগ্রস্ত হয়েছে, বিকৃত হয়ে গেছে। ইসলামী সঠিক শিক্ষার উপর কেউ প্রতিষ্ঠিত নয়, শিক্ষা অনুসারে কেউ জীবনযাপন করছে না। যদি ইসলামের সঠিক শিক্ষার উপর চলতে হয় তাহলে মসীহ মওউদকে মানো, আর এই কারণে আমরা মেনেছি। প্রশ্ন হলো, আমরা কি এরপর পাপ পরিত্যাগ করেছি? মিথ্যা এমন এক ব্যাধি যা বাহ্যত সামান্য বিষয় মনে হয়, কিন্তু অনেক বড় পাপ এটি। যদি এই ঘটনার মানদণ্ডে আমরা যাচাই করি তাহলে অধিকাংশ মানুষ নিজেদের এই পাপে লিপ্ত পাবে। সুতরাং বায়াত এবং তাকওয়ার দাবি হল এই পাপ থেকে বিরত থাকা। এইসব দেশে যারা আসে তাদের অনেকে এমন আছে যারা এসেছেন ধর্মীয় কারণে বহিষ্কৃত হয়েছেন, স্বদেশে ধর্মের অনুসরণ সম্ভব ছিল না। তাদের জন্য স্বাধীনভাবে ধর্মমত প্রকাশের সুযোগ ছিল না। তাই আমাদেরকে, বিশেষ করে যারা পাশ্চাত্যে বসবাস করে, তাদের অনেক বেশি সাবধান থাকা উচিত। আমাদের সামান্যতম কোনো কাজও যেন এমন না হয় যা থেকে এমন কথার বহির প্রকাশ ঘটে, বা এমন কোনো কথা যেন মুখ থেকে বের না হয় যা মিথ্যা সাব্যস্ত হতে পারে, বা অন্যায় সুযোগ যেন আমরা না নেই মিথ্যার মাধ্যমে, মিথ্যার ভিত্তিতে যেন অন্যায় সুযোগ সুবিধা আমরা না নেই। সুতরাং তাকওয়ার মাপকাঠিতে সবার আত্মসমালোচনা, আত্মজিজ্ঞাসার বা নিজের অবস্থান খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। আল্লাহ প্রদত্ত শক্তি বৃত্তিকে কিভাবে ন্যায়সঙ্গত উপায়ে ব্যবহার করা উচিত বা করা যায়, আর ন্যায়সঙ্গত ভাবে ব্যবহার করলেই মানুষের উন্নতি হয়, এ সম্পর্কে তিনি বলেন, আল্লাহ যত অঙ্গ প্রত্যঙ্গ বা শক্তি বৃত্তি দিয়েছেন তা নষ্ট করার জন্য দেননি, সেগুলোকে ভারসাম্যপূর্ণ এবং বৈধভাবে ব্যবহার করার মাঝে এর উন্নতি নিহিত। এগুলোর বৃদ্ধি, এগুলোকে কাজে লাগানো এবং সঠিক রাখা এবং সুরক্ষাই হল এর বৈধ ব্যবহার। এ কারণেই ইসলাম চোখ পুরুষত্ব নষ্ট করা বা চোখ উৎপাটনের শিক্ষা দেয়নি, বরং এগুলোর বৈধ ব্যবহার আত্মশুদ্ধির কারণ আখ্যায়িত করেছে। যেভাবে আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন, মুত্তাকির জীবনের চিত্র অঙ্কন করে শেষের দিকে উপসংহার স্বরূপ বলেছেন যে উলাইকা হুমুল মুফলিহুন, অর্থাৎ এমন মানুষ যারা তাকওয়ার পথে পদচারণা করে, অদৃশ্যে বিশ্বাস করে, নামাজ দোদুল্যমান হলে নামাজকে পুনরায় দণ্ডায়মান করে, খোদা প্রদত্ত সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করে, যখন ইবাদত করে বিভিন্ন ধ্যান ধারণা মাথা চারা দেয়, পুনরায় খোদার দিকে মনোযোগ দেয়, সে সমস্ত চিন্তাধারাকে ছেড়ে ফেলে, অনেক সময় নামাজের প্রতি মনোযোগ থাকে না, এটিও হয় যে নামাজ যথাসময়ে পড়তে হবে, কিন্তু এরা আবার নিজেদের সংশোধন করে, সময় মতো নামাজ পড়ার প্রতি মনোযোগ নিবদ্ধ করে, এমন মানুষই সফল কাম হয় এবং খোদা প্রদত্ত রিজিক থেকে তারা খরচ করে। রিপুর তাড়নার সত্ত্বেও কোনো কিছু চিন্তা না করে অতীত এবং বর্তমান গ্রন্থে ইমান আনে, অবশেষে সেই বিশ্বাসের পর্যায়ে তারা পৌঁছে যায়। অদৃশ্যে ইমান থাকলে বিশ্বাসে তারা উপনীত হয়, এমন ইমান যা দৃঢ় বিশ্বাসের পর্যায়ে পৌঁছায়, এমন মানুষে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, তারা এমন একটি পথে প্রতিষ্ঠিত যা ক্রমশ এগিয়ে যাচ্ছে, যার মাধ্যমে মানুষ সফলতার দ্বারপ্রান্তে উপনীত হয়। এরাই সফল যারা গন্তব্যে পৌঁছে যাবে আর পথের বিপদাপদ থেকে মুক্তি পাবে। সে কারণে আল্লাহ তাআলা প্রারম্ভেই আল্লাহ তাআলা আমাদের তাকওয়ার শিক্ষা দিয়ে অনেক গ্রন্থ আমাদের দান করেছেন, যাতে তাকওয়া সংক্রান্ত ওসিয়ত এবং নসিহত করেছেন। সুতরাং সমস্ত জাগতিক চিন্তার চেয়ে আমার জামাতের সদস্যদের হৃদয়ে এই চিন্তা সবচেয়ে বেশি, সবচেয়ে অগ্রগণ্য হওয়া উচিত যে তাদের মাঝে তাকওয়া আছে কিনা। এরপর খোদাভীতি সম্পর্কে তিনি বলেন, খোদাভীতি যাতে নিহিত তা হল মানুষের এটি দেখা যে তার কথা এবং কর্মে কতটা সামঞ্জস্য রয়েছে, কথা কি বলছে আর কাজ কি করছে, কোন সামঞ্জস্য আছে কিনা, একটির সাথে অন্যটির সামঞ্জস্য আছে কিনা। যদি দেখে যে তার কথা এবং কর্মের সামঞ্জস্য নেই, তাহলে সে নিশ্চিত হতে পারে যে সে খোদার ক্রোধভাজন হবে, যে হৃদয়ে অপবিত্র, তার কথা যতই পবিত্র হোক না কেন, সে হৃদয়ে আল্লাহর কাছে কোনো মূল্য রাখে না। যদি হৃদয় নোংরা হয়, কর্ম যদি সামঞ্জস্যপূর্ণ না হয়, যত নেক কথাই আমরা বলি না কেন, খোদার দৃষ্টিতে এর কোনো মূল্য নেই, বরং খোদার ক্রোধকে সে আমন্ত্রণ জানাবে, আল্লাহ তাআলা সবাইকে এ থেকে রক্ষা করুন। সুতরাং আমার জামাতের জানা উচিত যে তারা আমার কাছে এসেছে একটা বীজ তোলা হয়ে বীজ গ্রহণের জন্য, যার ফলে তারা একটা ফলবাহী বৃক্ষে পরিণত হবে। তাই প্রভার সবার নিজের জীবন সম্পর্কে ভাবা উচিত যে তার ভেতর কেমন, বাইর কেমন। যদি আমাদের জামাত ও খোদা না খাস্তা এমন হয়ে থাকে যাদের মুখে কিছু আর হৃদয়ে ভিন্ন কিছু, তাহলে পরিণাম শুভ হবে না। আল্লাহ তাআলা যখন দেখেন যে এক জামাতের হৃদয়ে খালি মৌখিক বড় বড় দাবি করে, তাদের জানা উচিত যে আল্লাহ তাআলা পরাভিমুখ, বদরের বিজয়ের ভবিষ্যৎবাণী করা হয়েছিল, সকল অর্থে বিজয়ের আশা ছিল, আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী ছিল, আল্লাহ তাআলা বলেছিলেন বিজয় দান করব, কিন্তু তার সত্ত্বেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেঁদে কেঁদে দোয়া করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে সকল অর্থে যেখানে বিজয়ের প্রতিশ্রুতি রয়েছে সেখানে এত বিগলিত চিত্তে ক্রন্দনের প্রয়োজন কি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে খোদা তাআলা গনি, হতে পারে খোদার প্রতিশ্রুতিতে কোন গোপন শর্ত থাকবে। হুজুর বলছেন আমাদের জন্য ভয়ের বিষয়, নিঃসন্দেহে হযরত মসীহ মওউদকেও আল্লাহ তাআলা উন্নতির প্রতিশ্রুতি দিয়েছেন, সাফল্যের এবং বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু সেই বিজয় যাত্রার অংশ হওয়ার জন্য আমাদের আত্মজিজ্ঞাসার প্রয়োজন রয়েছে। তিনি আরো বলেন যে আমাদের জামাতের জন্য বিশেষ করে তাকওয়ার প্রয়োজন রয়েছে, বিশেষ করে এই দৃষ্টিকোণ থেকেও যে তারা এমন এক ব্যক্তির সাথে সম্পর্ক রাখে তার জামাত ভুক্ত, যিনি প্রত্যাদিষ্ট হওয়ার দাবি করেছেন, যেন এমন মানুষ যারা কোন প্রকার হিংসা বিদ্বেষ বা শিরিকে লিপ্ত ছিল, বা যেমন কেমন জগৎ মুখিতাই হোক না কেন তা থেকে যেন মুক্তি পেতে পারে। পুরনো ব্যাধি ছিল বিভিন্ন, কিন্তু এখন এমন এক ব্যক্তির প্রতি তারা আরোপিত হয় যিনি প্রত্যাদিষ্টা হওয়ার দাবি করেছেন। আপনারা তার সাথে সম্পর্কের দাবি করেন যেন এই সমস্ত বিষয়াদি এবং সমস্যাবলী থেকে মুক্তি লাভ করতে পারেন। তিনি বলেন, আপনারা জানেন যে যদি কেউ অসুস্থ হয়ে যায়, তার অসুস্থতা বড় হোক বা ছোট, এর জন্য যদি চিকিৎসা করা না হয় আর চিকিৎসার কষ্ট সহ্য করা না হয়, তাহলে রোগ দূর হতে পারে না। একটা কালো দাগ মুখে বেরিয়ে মহাদুশ্চিন্তার কারণ হয় যে কোথাও এই দাগ সম্প্রসারিত হয়ে সারা মুখে না ছড়িয়ে যায়। অনুরূপভাবে পাপেরও একটি দাগ রয়েছে, একটা কালো দাগ হৃদয়ের উপর পরে, নিজের দুর্বলতা এবং পাপের একটি কালো দাগ হৃদয়ের উপর পরে। ছোট পাপ উদাসীন্য এবং ভ্রক্ষেপহীনতার কারণে, আরামপ্রিয়তার কারণে গুনাহে কবিরায় পর্যবসিত হয়। মানুষ মনে করে সামান্য বিষয়ে ভ্রুক্ষেপ করেনি, আলস্য প্রদর্শন করে এর সুরাহার ক্ষেত্রে পুরোপুরি আল্লাহর নির্দেশ মান্য করেনি বা করে না, খোদার তাকওয়া অবলম্বন করে না, তা থেকে বেরোতে থাকার জন্য এই আলস্য অবশেষে বড় পাপে পর্যবসিত হবে। ছোট গুণা সেই ছোট দাগি যা সম্প্রসারিত হয়ে অবশ্যই পুরো মুখকে কালো করে ফেলে, ছোট পাপেই বড় পাপে পর্যবসিত হয় এবং পুরো মানুষকে কালিমালিপ্ত করে। রমজানের এই বিশেষ পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে তার নির্দেশ অনুসারে তাকওয়া অবলম্বনের তৌফিক দিন। আর আমরা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের জামাতের সেই সদস্য যেন হতে পারি যারা সকল প্রকার পাপ থেকে বিরত থাকবে এবং আল্লাহ সন্তুষ্টি অনুসারে নিজের প্রতিটি কাজ করবে। আর এই মাস থেকে যেন এমনভাবে পবিত্র হয়ে আমরা বের হইয়া পণ্যের উপর যেন আমরা এমনভাবে প্রতিষ্ঠিত হই যেন আমাদের ছেড়ে যাওয়া পাপ এবং দুর্বলতা যেন পুনরায় ফিরে আসতে না পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। নামাজের পর দুই ব্যক্তির জানাজা পড়াবো, একটি হাজির জানাজা রয়েছে। শ্রদ্ধেয় তাহের আহমেদ সাহেব, স্বামীর নাম আব্দুল হামিদ, মরহুম কোভেন্ট্রি নিবাসী যুক্তরাজ্যের, 8 জুন দীর্ঘ অসুস্থতার পর 60 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার সম্পর্ক পাকিস্তানের জেহলমের সাথে ছিল। 2001 সনে যুক্তরাজ্যে আসেন। নেক খাতুন, নামাজ অভ্যস্ত, খেলাফতের সাথে গভীর সম্পর্ক রাখতেন, বাচ্চাদের সঠিক তরবিয়ত করেছেন, জামাতের সাথে সম্পৃক্ত রেখেছেন সন্তান সন্ততিকে, বিশেষ করে নামাজের প্রতি যত্নশীলা। আল্লাহর কৃপায় মুসিয়া ছিলেন। তার আত্মীয় স্বজনের মাঝে মা ছাড়াও এক পুত্র এবং 5 কন্যা রয়েছেন। আল্লাহ তাআলা তাদের প্রতি কৃপা ভাজন হন এবং শোক সন্তপ্ত পরিবারকে তিনি ধৈর্য দেন। দ্বিতীয়টি হল গায়বানা জানাজা, যা জনাব হামিদ আহমদ শাহিদের, যে পিতার নাম শরীফ আহমদ, আটরক নিবাসী তিনি। জনাব হামিদ আহমদ সাহেব, পিতার নাম শরীফ আহমদ, বয়স ছিল 63, আটকে বসবাস করতেন। জামাতের বিরোধীরা 4 জুন দুপুর 2:30টার সময় তার ঘরের বাইরে গুলি করে শহীদ করে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিস্তারিত বিবরণ হল, 4 জুন জনাব হামিদ সাহেব নামাজে জোহর পরে মসজিদে ঘরে ফিরে আসেন। ঘরের গেইটে এসে মোটরসাইকেলের হর্ন বাজান। তার কন্যা দরজা খুলতে আসছিলেন, বাইরের গেট খোলার জন্য আসছিলেন, তখনই অজ্ঞাত পরিচয় আক্রমণকারী আসে। হামিদ সাহেবের হামিদকে লক্ষ্য করে খুব কাছে থেকে গুলি করে এবং পালিয়ে যায়। হামিদ সাহেবের মুখের ডান দিকে একটা বুলেট লাগে এবং বাম দিকে বেরিয়ে যায়। বুলেট লাগার ফলে তিনি ঘটনাস্থলে শাহাদাত বরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বংশে আহমদীয়ত আসে। তার দাদা জনাব মিয়া মোহাম্মদ আলী সাহেবের মাধ্যমে, তিনি গুজরাওয়ালা নিবাসী ছিলেন। 1923 সনে হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহুর পবিত্র হাতে তিনি বয়াত করেছিলেন। শহীদ মরহুম 1953 সনের 15ই মে গুজরাওয়ালার ওয়াগেরিওয়ালাতে জন্মগ্রহণ করেন। সেখানেই তিনি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখা করেন। এরপর আটকে সেন্ট জোয়াল ফ্যাক্টরিতে চাকরি গ্রহণ করেন। চাকরি সময়ে চাকরি চলাকালেই ডিগ্রি করেন আর ডিএইচ এম এস এর কোর্সও করেছেন। হোমিও প্র্যাকটিসও করতেন। 26 বছর চাকরি করার পর তিনি অবসর গ্রহণ করেন। এরপর আটক শহরে হোমিও ক্লিনিক খোলেন। তার বিয়ে হয় 1982 সনে শ্রদ্ধে আব্দুল করিম সাহেবের সাথে। তার শ্বশুরের নাম হল বশির আহমদ সাহেব। রাবুয়া নিবাসী ছিলেন। রাবুয়া ক্লথ স্টোর হিসাবে প্রসিদ্ধ ছিল তার দোকান। তিনিও 4 বছর পূর্বে ইন্তেকাল করেন, অসুস্থ ছিলেন। আটকের সরকারি কলেজে লেকচারার হিসাবে তিনি চাকরি করতেন। তার স্ত্রী শহীদ মরহুম বহু গুণাবলীর আধার ছিলেন। তবলিগ, আতিথেয়তা, মানুষের প্রতি সহানুভূতি, দরিদ্রদের সাহায্য, অদাদারদের আনুগত্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল। খুবই কর্মঠ, সক্রিয় দায়ীলা ছিলেন। আবশ্যক চাঁদা আদায় এবং অন্যান্য আর্থিক কোরবানিতে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতেন। সঞ্জয়াল ফ্যাক্টরিতে চাকরিকালে তার এক সাথীর বয়াত করান। এরপর সেই ব্যক্তির পুরো পরিবার আহমদিয়ত গ্রহণ করে। আরেক পরিবারের 9 ব্যক্তি আহমদিয়ত গ্রহণ করে। এই কারণে ফ্যাক্টরিতে তার বিরোধিতা আরম্ভ হয়ে যায়। শাহীন মরহুম সরকারের পক্ষ থেকে অ্যালটকৃত ফ্ল্যাটে থাকতেন। বিরোধীরা তার ঘরে ঢিল পাটকেল নিক্ষেপ করে। অবশেষে ফ্যাক্টরির ব্যবস্থাপকরা হামিদ সাহেব এবং তার নতুন বয়াতকারী সাথীকে সঞ্জয়াল থেকে রাওয়ালপিন্ডির ওয়া ফ্যাক্টরিতে ট্রান্সফার করে। শহীদ মরহুম বেশ কিছুদিন থেকে বিরোধিতার সম্মুখীন ছিলেন। 2015 সনের জানুয়ারি মাসে এক দুষ্কৃতকারী আটকের মসজিদ এবং তার ক্লিনিকে অগ্নিসংযোগের চেষ্টা করে। যাই হোক, চৌকিদারের যথাসময়ে আসার কারণে সে ব্যক্তি পালিয়ে যায়। এই ঘটনার 2 দিন পর সেই দুষ্কৃতকারী তার ক্লিনিকে অগ্নিসংযোগের চেষ্টা করে এবং ধরা পড়ে ঘটনাস্থলেই। পুলিশের হাতে তাকে তুলে দেয়া হয়। তার পুত্র নবীদ আহমদ সাহেব এখানেই আছেন। তিনি যেতে পারেননি। পিতার জানা যায়, তিনি বলেন, আমার পিতা খেলাফতের আনুগত্যশীল এক মানুষ ছিলেন, খুবই সাহসী মানুষ ছিলেন। তবলিগ করতেন, 5 বেলার নামাজ নিজেও পড়তেন, আমাদেরকেও নসিহত করতেন, কোরআনের তেলাওয়াত প্রতিদিন করতেন এবং তেলাওয়াত করার নির্দেশ দিতেন। এখানে বেশ কয়েকবার তিনি জলসায় এসেছেন। সবসময় মসি ফজলে এসে বাজামাত নামাজ পড়ার ব্যাপারে সচেষ্ট থাকতেন। তার ছোট কন্যা সালমান ওজদ বলেন, আমাদের পিতা ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিতেন, সব তারিখে ইতিবাচক সাড়া দিতেন। শাহাদাতের প্রায় 1 সপ্তাহ পূর্বে এটি বলতেন যে, হে আমার কন্যা, জীবনের কোন ভরসা নেই আর পুণ্যের মানে কর্মেরও নসিহত করতেন সবসময়। তাঁর এক কন্যার নাম হল ফসাহাত হামিদ সাহেবা। তিনি বলেন, এখান থেকে খুতবা যা আসত অডিও রেকর্ড করে বন্ধুদেরকে তিনি হোয়াটসঅ্যাপে পাঠাতেন। তাঁর দ্বিতীয় পুত্রের নাম হল সাহিদ আহমদ সাহেব। সেই এই পুত্রও বলছেন যে, পিতা একই গুণাবলীর অধিকারী ছিলেন, অত্যন্ত নেক, পুণ্যের নসিহতকারী, সৎসাহসী তবলিগকারী ছিলেন। পাকিস্তানের পরিবেশে তবলিগ করা খুব কঠিন কাজ। আমাদের প্রাইভেট সেক্টর অফিসে যে জহুর আহমদ সাহেব আছেন, তিনি জহুর আহমদ সাহেবের ভগ্নিপতি ছিলেন তিনি। ইনিও লিখছেন যে, জামাতি দায়িত্ব বড় কষ্ট করে সততার সাথে পালন করতেন। যত বেশি সম্ভব সময় বের করে খেদমতের বা জামাতের কাজ করার চেষ্টা করতেন। সকল তারিখে অংশ নিতেন। সন্তান সন্ততিকে জামাতের সাথে সম্পর্ক বজায় রাখার নসিহত করতেন। তাহাজ্জুদ গুজার ছিলেন, নেক এবং দীর্ঘ দোয়ায় রত থাকতেন। আল্লাহ তালা তার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততির হাফেজ এবং নাসের হন। তার সন্তানদের সেখানে আশঙ্কাও রয়েছে, আল্লাহ তালা আশীয় নিরাপত্তার বেষ্টন তাদের স্থান দেন। পিতার পুণ্যকে ধরে রাখার আল্লাহ তালা তাদেরকে তৌফিক দেন।
الحمد لله আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وَادْعُوهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ